وما خلقت الجن والإنس إلا ليعبدون.
الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني چینل درشک شروتا الحمد لله আরো একবার উপস্থিত হয়েছে ধারাবাহিক অনুষ্ঠান দিন জাতি নিয়ে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ আসুন আমরা শুরুতে দুরুদ ও সালামের ফজিলত শ্রবণ করি প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি জুমার দিন আমার উপর 80 বার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির 80 বছরের গুনাহ মাফ করে দিবেন সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দর্শক শ্রোতা আসুন আমরা কিছু ভালো নিয়ত করি কেননা ভালো নিয়ত ছাড়া আমলের সওয়াব পাওয়া যায় না আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য সওয়াব হাসিলের নিয়তে ইলমে দ্বীন শেখার জন্য আর আল্লাহ তাবারক ও তাআলার সৃষ্টি জগতের হাজার হাজার সৃষ্টি রয়েছে এর মধ্যে এক প্রকারের সৃষ্টি হয়েছে জিন জাতি এই জিন জাতি সম্পর্কেও কিছু জ্ঞান অর্জন করার জন্য অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আমরা বিগত পর্বে জিন জাতি সম্পর্কে বিভিন্ন ধরনের ঘটনা শ্রবণ করেছি কোরআন ও হাদিস থেকে বিভিন্ন আলোচনা আমরা শ্রবণ করেছি আজ ইনশাআল্লাহ জিন জাতি সম্পর্কে খুবই এক জানার মতো একটি বিষয় নিয়ে আজ উপস্থিত হয়েছি আর তা হলো জিন জাতি যখন ইন্তেকাল করে তাদের যখন মৃত্যু হয় ইন্তেকালের পরে তাদের কাফন দাফন এবং তাদের জানাজা সম্পর্কে ইনশাআল্লাহ আজকে আমরা শ্রবণ করব আসুন আমরা শুরুতে খুব সুন্দর একটি ঘটনা শ্রবণ করেনি এই ঘটনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সম্পর্ক রাখে এমন একটি ঘটনা আজ আমরা শ্রবণ করব হযরত সাইয়েদুনা মুয়াজ বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি হযরত আমিরুল মুমিনিন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশেই বসেছিলাম এক ব্যক্তি খিদমতে উপস্থিত হলেন এবং বলতে লাগলেন হে আমিরুল মুমিনিন আমি কি আপনাকে খুবই চমৎকার ঘটনা শোনাবো হযরত সাইয়েদুনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পক্ষ থেকে যখন অনুমতি পেল অতঃপর সে বলা শুরু করলো দর্শক শ্রোতা ঘটনা শুনবো আমরা কিন্তু এখানে কিছু মাদানী ফুল আমাদের জন্য যখনই আমরা বড়দের সামনে যাব যখন আমরা সম্মানিত ব্যক্তিদের সামনে যাব তাদের সাথে কথা বলবো এখান থেকে বোঝা গেল যে যখনই আমরা কোনো সম্মানিত ব্যক্তির সামনে কথা বলবো বা তাদের সামনে বসার সৌভাগ্য অর্জন করব অবশ্যই কথা বলার জন্য ওই সম্মানিত ব্যক্তি থেকে আমরা অনুমতি নেওয়ার চেষ্টা করব যদিও আমার কোনো কথা বলার থাকে তবে আমি তার থেকে অনুমতি নেব যদি হোক বাবা অথবা মা বড় ভাই বা আমার উস্তাদ যারাই থাকুক না কেন আমরা যখনই তাদের সাথে বসবো তাদের সাথে কথা বলবো আমার যদি কোনো কথা বলার থাকে আমি তাদের থেকে প্রথমে অনুমতি নিব কি বলবো যে আমার একটি বিষয়ে বলার ছিল যদি আপনার থেকে অনুমতি পাওয়া যায় তবে আমি বলবো এটাই হয়েছে আদব বান্দের লক্ষণ আর যদি আদব না থাকে তবে দেখা গেছে মা বাবার সামনে চিল্লাই চিল্লাই কথা বলা ওস্তাদের সামনে চিল্লাচিল্লি করে কথা বলা অথবা সম্মানিত ব্যক্তিদের সামনে কথা বলার সময় না অনুমতির প্রয়োজন হয় তাদের না তাদের কোনো মন মানসিকতা ঠিক থাকে তারা যেমন ইচ্ছা তেমন ভাবেই কথা বলে আর এই ঘটনা থেকে আমরা এটা শিখলাম যে যখন হযরত সাইয়েদুনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিদমতে এক ব্যক্তি আসলেন সে একটি ঘটনা শুনাবেন কিন্তু আগে আমিরুল মুমিনিন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অনুমতি নিলেন যে আমি কি আপনাকে একটি ঘটনা শুনাবো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে অনুমতি দিলেন হযরত সাইয়েদুনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুমতি পাওয়ার পর সে বলা শুরু করলো আমি এক প্রশস্ত বয়ানের মাঝে ছিলাম এবং হাওয়া দু বগলের নিচ দিয়ে বয়ে ছিল হঠাৎ মনে হলো হাওয়া নিজেদের সাথে ঝগড়া করছে অর্থাৎ বাতাস যে বসছে এমন গতিতে বাতাস বসছে মনে হচ্ছে দুই দিক থেকে বাতাস আসছে আর নিজেদের মধ্যে ঝগড়া করছে যে জায়গায় এমন মনে হচ্ছিল সেই জায়গায় গিয়ে দেখলাম এমন সাপ যা কখনো দেখিনি আশ্চর্যজনক ভাবে ওই সাপের থেকে কস্তুরীর ঘ্রাণ আসছিল, অর্থাৎ এক ধরনের সুঘ্রাণ আসছে। আমি এই সাপকে ওলট পালট করে দেখছিলাম যে এত সুন্দর পাক পবিত্র সুঘ্রাণ কার থেকে আসছে। অবশেষে বুঝতে পারলাম যে এই সুঘ্রাণ ছোট্ট হলুদ রঙের সাপ থেকে আসছিল যেটা মারা গিয়েছিল। আমি ধারণা করলাম এ সাপটা এদের মধ্যে সবচাইতে উত্তম, কেননা সাপ থেকে এমন সুঘ্রাণ আসা এটা তো কল্পনাও করা যায় না। যখন আমি কয়েকটি সাপ নেড়ে চেড়ে দেখলাম যে কোন সাপ থেকে এত সুঘ্রাণ আসে, কস্তুরীর ঘ্রাণ আসে, যা ঘ্রাণ আমি নেওয়ার পরে আমার কাছে এত আনন্দ বোধ হলো, তখন আমি দেখলাম ছোট্ট একটা হলুদ সাপ, তার থেকেই সুঘ্রাণ আসছে। তো আমি ভাবলাম এই যত সাপ এখানে মরে পড়ে আছে তাদের মধ্যে সবচেয়ে উত্তম সাপ হলো এই ছোট্ট হলুদ সাপটি। অতএব আমি সাপটাকে উঠিয়ে নিলাম এবং আমার পাগড়িতে পেঁচিয়ে তাকে দাফন করে দিলাম। সুবহানাল্লাহ, কত সৌভাগ্যবান ওই ব্যক্তি যিনি না নিজের পাগড়িতে পেঁচিয়ে ওই সাপকে দাফন করে দিল। দাফন শেষ করে আমি একটু দূরে যেতেই কেউ একজন আমাকে আওয়াজ দিল, তুমি হেদায়াতওয়ালা, অর্থাৎ তুমি সঠিক রাস্তায় আছো, এবং যে সাপটিকে তুমি দাফন করেছ এটা একটি জিন ছিল, এবং এই জিন ওই সৌভাগ্যশালী জিনদের অন্তর্ভুক্ত যারা হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাহেবনি আদম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে কোরআনে পাকের তেলাওয়াত শুনেছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ওই জিন ছিল সাহাবি জিন, যিনি ইন্তেকালের পরে তার মরা দেহ থেকে, অর্থাৎ সেই মরা সাপ থেকে সুঘ্রাণ আসছিল। আজকে সুঘ্রাণ আমরা কাকে মনে করি? যদি মনে করেন যদি কোনো ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটে তার থেকে বডি স্প্রের ঘ্রাণ আসে, আর অনেক ব্যক্তি মসজিদে আসে তার থেকে আতরের ঘ্রাণ আসে। তো যারা বডি স্প্রে ব্যবহার করে তারা তো মনে করে খুব সুন্দর সুঘ্রাণ লাগিয়েছে, কিন্তু না, যে ব্যক্তি আতর ব্যবহার করে অবশ্যই সেই ব্যক্তি সুঘ্রাণ লাগিয়েছে। কেননা দেখেন, একজন ব্যক্তি সে বর্ণনা করলো যে আমি একবার এক দোকানে গেলাম দেখা করার জন্য। তো দোকানের মালিক খুব দামি ব্যক্তি ছিল বা সম্মানিত ব্যক্তি ছিল, তো সে অনেক বেশি সুঘ্রাণ ব্যবহার করে আসছে দোকানে। তো যখন তার কাছে গিয়ে বসলাম, সে আমি তাকে আমার পকেট থেকে আতর বের করে তাকে একটু লাগানোর জন্য দিলাম, আমার আতরের বোতল তার হাতে দিলাম আর বললাম ভাই একটু আতর লাগান। তো যখন ওই ব্যক্তি আতরটা হাতে নিল, তার ফেস চেহারা দেখে মনে হচ্ছিল যে সে আতরটাকে ছোট মনে করে দেখছে। আমি তো অনেক দামি বডি স্প্রে ব্যবহার করে আসছি, আর আতর এটা আর কত দাম হবে। যখন সে আতরটা নিজের হাতে একটু লাগালো আর নিজের নাকের কাছে নিয়ে ঘ্রাণ নিল, সে অবাক হয়ে গেল, বলল আপনি এত সুন্দর আতর কোথায় পেলেন আর এটার দাম কত? তো ইসলামী ভাই বলল যে আতর তো সবই সুন্দর, কিন্তু এটাকে কবুল করে নিতে হয়, কেননা এই সুঘ্রাণ ব্যবহার করা হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে মোবারকা। আমরা এটাও নিয়ত করে নি, ইনশাআল্লাহ যখন আমরা মসজিদে যাব, নামাজ পড়তে যাব, সভা সমাবেশে যাব বা ঘর থেকে বের হব, আমরা চেষ্টা করব সুঘ্রাণ লাগানোর জন্য, আতর ব্যবহার করার জন্য, যাতে করে আমার সাথে যদি কোনো মুসলমান ভাই দেখা করতে আসে বা সাক্ষাৎ করতে আসে, আসার পরে যদি সে আমার সাথে মুসাফা করে অথবা সে যদি আমার সাথে কোলাকুলি করে গলা মিলাতে চায়, আমার শরীরের থেকে যে ব্যক্তিগত শরীরে একটা গন্ধ থাকে এটা যেন তাকে ডিস্টার্ব না করে, এটা যেন তার মন খারাপ না করে, এই নিয়তে ভালো ভালো নিয়ত সহকারে ইনশাআল্লাহ আমরা কি করব, আতর ব্যবহার করব, সুঘ্রাণ ব্যবহার করব। অনেক ইসলামী ব্যক্তি এরকমের দেখা যায় যে গোসল প্রতিদিনই করে কিন্তু তারপরও তাদের শরীর থেকে একটা আলাদা ঘ্রাণ আসে। এটা দূর করার জন্য আমাদেরকে আতর ব্যবহার করা উচিত, কেননা অনেক সময় আমরা মানুষের সামনে যাই, কথাবার্তা বলি, তাদের মাঝে বসি, এরপর তাদের সাথে অনেকে আমাদের সাথে মুসাফা করে, তো এত ভক্তি শ্রদ্ধা নিয়ে আমাদের সাথে মুসাফা করার জন্য আসে, অথবা আমি কোনো ব্যক্তির সাথে গেলাম দেখা করার জন্য, ভক্তি শ্রদ্ধা নিয়ে গেলাম দেখা করার জন্য, সম্মানিত ব্যক্তির সাথে দেখা করতে গেলাম, কিন্তু যখন তার সাথে মুসাফা করলাম, তার সাথে গলা মিলালাম বা কোলাকুলি করলাম, কিন্তু তার যে শরীরের গন্ধ আছে এটা আমার কাছে আর ভালো লাগেনি, তখন আমার সেই মন মানসিকতা আর স্থির থাকবে না। তো এই কারণে ভালো ভালো নিয়ত সহকারে আমাদের এই সুগন্ধ ব্যবহার করা উচিত, আতর ব্যবহার করা উচিত। আর আমরা যখন নামাজে যাব, অবশ্যই নামাজে যখন যাব, আমাদের ডান কাঁধে বাম কাঁধে ফেরেশতা আছে, আমাদের সাথে ফেরেশতা আছে, তারাও আমাদের সুঘ্রাণের কারণে শান্তি পাবে। মসজিদে যাব নামাজ পড়তে, মুসল্লিরা আমার ডানে দাঁড়াবে, বামে দাঁড়াবে, তারাও আমার এই সুঘ্রাণের কারণে তাদের একটা ভালো লাগবে। আর যদি আমার শরীর থেকে দুর্গন্ধ আসে, তবে তাদের কাছে নামাজটাও নামাজ পড়তে এসো তাদের কাছে ভালো লাগবে না, কেননা দুর্গন্ধ পাচ্ছে তারা। তো এই কারণে আমরা মসজিদকেও দুর্গন্ধ থেকে বাঁচাবো এবং আশেপাশে আমার যে মুসলমান ভাই নামাজে দাঁড়াবে তাদেরকেও দুর্গন্ধ থেকে বাঁচাবো, আমার নিজের সাথে যে ফেরেশতা আছে তাকেও আমরা দুর্গন্ধ থেকে বাঁচানোর নিয়ত ইনশাল্লাহ সুগন্ধি ব্যবহার করব, আতর ব্যবহার করবো ইনশাআল্লাহ তাআলা। হযরত সাইয়েদুনা ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাতুল মুকাররমার দিকে যাচ্ছিলেন, এক নির্জন ময়দানে মৃত্যু এক সাপকে দেখলেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটাকে দাফন করা আমার উপর আবশ্যক। এবং জিনেরা বলল, আমরা তোমার জন্য যথেষ্ট, অর্থাৎ আপনি একে দাফন করবেন না, আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করুক। আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, এটা হতে পারে না, জিনেরা বারণ করার পরও তিনি ওই জিনকে দাফন করলেন। হঠাৎ এক অদ্ভুত আওয়াজ আমার কানে আসলো, কিন্তু আওয়াজ যার কাছ থেকে আসছিল যাকে তাকে দেখা যাচ্ছিল না, অর্থাৎ তার কাছে হঠাৎ এক আওয়াজ আসলো, আওয়াজ তো আসছে কিন্তু আওয়াজ প্রদানকারী ব্যক্তিকে দেখা যাচ্ছিল না। সে ওই জিনের উদ্দেশ্যে বলছিল, যাকে আমি দাফন করেছি, হে যুররাত, তোমার উপর আল্লাহ তাআলার রহমত নাজিল হোক, অর্থাৎ বর্ষিত হোক। আমি সাক্ষ্য দিচ্ছি রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, হে সুররাক, তুমি নির্জন ময়দানে মৃত্যুবরণ করবে এবং তোমার দাফন আমার এক উম্মত করবে। এটা শুনে হযরতে ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কে? আল্লাহ তাআলা তোমার উপর রহমত প্রদান করুক। সে জবাবে বলল, আমি জিন এবং যাকে আপনি দাফন করেছেন সে মোবারক, অর্থাৎ আমি এবং মোবারক ব্যতীত এমন কোন ব্যক্তি বাকি নেই হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের কাছে বায়াত গ্রহণ করিনি। আমি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামকে বলতে শুনেছি যে, হে মোবারক, তুমি নির্জন জায়গায় মৃত্যুবরণ করবে এবং তোমাকে আমার উম্মতের মধ্য থেকে একজন তোমাকে দাফন করবে। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, জিন জাতি এদের মধ্য থেকে সাহাবীও রয়েছে যারা হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত গ্রহণ করেছে, কালেমা শরীফ পাঠ করে মুসলমান হয়েছে। যখন তারা মুসলমান হয়েছে তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সবক অর্জন করত, কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করত, হাদিসে কারিমা শ্রবণ করত, সাহাবীদের সাথে বৈঠকে বসত, তাদের থেকে ইলমে দ্বীন অর্জন করত। আর যখন তারা ইন্তেকাল করে তখন আল্লাহ তাবারক ও তাআলার কোন না কোন বান্দা তাদেরকে দাফন করে দেয়, যেভাবে করে আমরা আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আজ শ্রবণ করেছি। অনেক সময় আমরা রাস্তাঘাটে পথে সাপ মরা অবস্থায় পেয়ে যাই বা দেখতে পাই, অনেক সময় আমরা দুর্গন্ধ মনে করে সেটাকে দূরে ফেলে দেই, অনেক সময় আমরা কে না কে মারছে এটা ভেবে সেটাকে জঙ্গলে ফেলে দেই যাতে করে আমাদের ঘরে দুর্গন্ধ না আসে। এভাবে করতে পারেন যে আমরা এই সাপকে ভালো ভালো নিয়তের সাথে দাফন করে দেই, মাটির নিচে পুঁতে রাখি, এতে করে নাম্বার এক দুর্গন্ধ আমাদের কাছে আসবে না, আমাদের পরিবেশকে নষ্ট করবে না, নাম্বার দুই যদি এই সাপ জিন হয়ে থাকে তবে তাকে দাফন করার সেই ফজিলত আমরা পেয়ে যাব, সেই সওয়াব আমরা পেয়ে যাব। কেননা জিন যখন মুসলমান হয়ে যায় ঈমান গ্রহণ করে তখন সে মুসলমান, আর এই মুসলমানকে দাফন করা তো আমাদের কর্তব্য। কিন্তু জিন একটু ভিন্ন ধরনের, যেহেতু আপনার ভিন্ন ধরনের বলতে জিন অদৃশ্য, তাদেরকে দেখা যায় না, যখন তারা মারা যায় হয়তোবা সাপের বেশে অথবা অন্য কোনো এক সুরত তারা ধারণ করে এরপরে মারা যায়, আর আমরা বুঝতেও পারি না যে সে জিন আছে নাকি সাপ রিয়েল সাপ আছে এটা আমরা বুঝতে পারি না। আমাদের উচিত হলো এসব দিকে খেয়াল রাখা। ফয়জানে মদিনা হায়দরাবাদ বাবুল ইসলাম সিং এক ইসলামী ভাইয়ের ঘটনা কিছুটা এরকম। একদিন আমার নিকট একজন অপরিচিত ব্যক্তি আসলো যার শরীরে সাদা মাদানি লেবাত ছিল এবং সুন্নাত মোতাবেক মাথায় বাবরি চুল ছিল। আমাকে বলতে লাগলো যে আমাদের ওয়ালিদ সাহেবের মৃত্যু হয়েছে, তাকে গোসল দিতে যেতে হবে। আমি তাদের সাথে গাড়িতে সওয়ার হলাম, অর্থাৎ গাড়িতে বসে গেলাম। যখন আমি তাদের ঘরে গিয়ে পৌঁছালাম তখন কারো মৃত্যু হয়েছে এমন কোনো আলামত ছিল না। অর্থাৎ ওই ব্যক্তি বলতে লাগলো, যখন তারা আমাকে দাওয়াত দিল আর আমি তাদের সাথে গাড়িতে উঠলাম তাদের বাড়িতে যাওয়ার জন্য আর ওই মৃত্যু ব্যক্তিকে গোসল দেওয়ার জন্য, কিন্তু বাড়িতে যখন গিয়ে পৌঁছালাম তখন মনে হচ্ছিল না যে এই বাড়িতে কোনো ব্যক্তি মারা গেছে। যখন আমি ওই ব্যক্তিদের পিছনে পিছনে ঘরে প্রবেশ করলাম, সেখানেও কিছু দেখলাম না। এটা আমার জীবনে প্রথমবার যে মৃত্যু ব্যক্তির বাড়িতে কোনো সাড়া শব্দ ছিল না। স্বাভাবিকভাবে দর্শক শ্রোতা, যখন আমাদের বাড়িতে কেউ মারা যায়, আমাদের এলাকাতে কেউ মারা যায়, তখন বাড়ির মানুষ তো কান্নাকাটি করেই, আত্মীয় স্বজন চলে আসে, পাড়া প্রতিবেশী চলে আসে, এসে তারা কান্নাকাটি করে, বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, মানুষের আয়োজন থাকে, মানুষ চলাফেরা করে, ঘোরাঘুরি করে। কিন্তু ওই ব্যক্তি বলল যে আমি এক মৃত্যু ব্যক্তির বাড়িতে গেলাম, কিন্তু আমাকে এমন মনেই হচ্ছিল না এই বাড়িতে কেউ মারা গেছে, মনে হচ্ছে একদম নীরব বাড়িটা, বাড়িতে কোনো মানুষ নেই এমন মনে হচ্ছে। তাদের ঘরের ভিতরে ঢুকলাম, সেখানেও কোনো মানুষ দেখা গেল না। এমনকি একজন ব্যক্তি মৃত্যুবরণ করেছে এর কোনো চিন্তা কোনো ব্যক্তির মাঝে ছিল না। আমাকে এক রুমের মধ্যে নিয়ে যাওয়া হলো, ওইখানেও সবাই শান্ত ছিল এবং একই রকম পোশাক পরিধান অবস্থায় কয়েকজন লোক উপস্থিত ছিল। তারা দাগহীন অর্থাৎ পরিষ্কার কাপড়, যেটাকে আমরা বলি দাগহীন কাপড় অর্থাৎ পরিষ্কার কাপড় শরীরে সৌন্দর্য করে রেখেছিল এবং মাথায় বাবরি চুলের পাশাপাশি ইমামা শরীফ অর্থাৎ পাগড়িও সাজানো ছিল। তিনি বললেন যে ঘরের মধ্যে লাশের পাশে কয়েকজন লোক ছিল, তাদের পোশাকও ছিল সাদা, কোনো ময়লা ছিল না পোশাকে, মাথায় ছিল বাবরি চুল এবং পাগড়িও মাথায় পরিধান করা ছিল এবং তাদের কপালে নামাজের সেজদার দাগও ছিল। ঘরের নির্জনতা এবং একই রকম পোশাক ও সাদা দবদবে সাদা পোশাক দেখে আমার মনের মধ্যে একটু চিন্তা হলো, আসলে এরা কি মানুষ নাকি জিন? যখন এটা মনে মনে ভাবতেছিলাম কিন্তু মুখে বলার সাহস পেলাম না। যখন আমি গোসল দেওয়ার জন্য মৃত্যু ব্যক্তির চেহারা উপর থেকে চাদর সরালাম, অর্থাৎ গোসল করানোর জন্য মৃত্যু ব্যক্তির মুখের উপর থেকে চাদর সরালাম, তখন দেখতে পেলাম খুবই বৃদ্ধ বুজুর্গ ছিলেন, তার মুখে দাড়ি ছিল এবং মাথায় বাবরি চুল ছিল। ওই পাঁচজন থেকে একজনের হাতে আমির আহলে সুন্নাতের লিখিত রিসালা মাদানী ওসিয়াত নামা ছিল। সে আমাকে বলতে লাগলো, আমি আমার পীর ও মুর্শিদ আমির আহলে সুন্নাতের রিসালা থেকে মৃত্যু ব্যক্তির গোসল ও আদব গুলো বলছি, আপনি এ অনুযায়ী গোসল দিবেন। তাদের মধ্যে অন্য আরেকজন মাইয়াতের উপর অর্থাৎ মৃত্যু ব্যক্তির পর্দা দেওয়ার জন্য একটি সাদা পরিষ্কার রুমাল নিয়ে আসলো। আমি তাদের কথা অনুযায়ী মৃত্যু ব্যক্তিকে গোসল দিলাম। গোসল দেওয়ার পর তারা আমাকে একটি কৌটা দিল যার মাঝে সম্ভবত জাফরানের কালি ছিল এবং বলল, এখান থেকে জাফরান নিয়ে শরীরের মাঝে ইয়া আত্তার আল মদত লিখে দিন। অতঃপর একটি সবুজ কাপড় আনা হলো যার মাঝে স্বর্ণামিশ্রিত তার দিয়ে ইয়া গাউসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইয়া আত্তার দামাত বারকাতুল আলিয়া লেখা ছিল। এটাকে ওই মৃত্যু ব্যক্তির উপর দেয়া হলো। যখন আমি সব কিছু শেষ করলাম, তাদের মধ্য থেকে একজন আমার কোমরে মৃদুভাবে থাপ্পড় দিয়ে বলল, জোহরের নামাজের পর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে, যদি সম্ভব হয় অবশ্যই আসবেন। আমার আজীব অবস্থা ছিল আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম, অর্থাৎ তাদের কথায় সম্মতি দিলাম, আমি জানাজায় আসব। সবকিছু শেষ করার পরেও ঘরের ভিতর ও বাহিরে কাউকে দেখতে পেলাম না। যে আমাকে নিয়ে এসেছিল তার সাথেই গাড়িতে উঠে ফিরে আসার জন্য রওনা হলাম। কিছু দূর যাওয়ার পর সে আমাকে বলতে লাগলো, আপনি এখান থেকে নিজেই চলে যান। এটা বলে সে চলে গেল। আমি শান্তির নিঃশ্বাস ফেললাম, কেননা আমার ভয় আস্তে আস্তে বাড়ছিল। এমন অবস্থায় আমি আমার এলাকার মসজিদে চলে আসলাম। পরে যখন আমি ওই এলাকার মসজিদের জিম্মাদার ইসলামী ভাইদের কাছে জানাজার নামাজ ও দাফনের ব্যাপারে জানতে চাইলাম, তো তারা সবাই তাদের এলাকার কারো ঘরে মৃত্যু হয়েছে ওই দিনে এটাকে অস্বীকার করে। আমি জটিল সমস্যার মধ্যে পড়ে গেলাম। জিম্মাদারদের সাথে নিয়ে আমি ওই ঘর খুঁজতে লাগলাম। আমি না ওই ঘর খুঁজে পেলাম না ওই মৃত্যু ব্যক্তিকে। আমি হতাশ হয়ে বাড়ি চলে আসলাম। পরে ওই এলাকার অন্যান্য লোকদের কাছে এবং মুসল্লিদের কাছে আমি জিজ্ঞাসা করলাম যে কিছুদিন আগে এখানে একটা বাড়িতে একজন লোক মারা গিয়েছিল, আমি তাকে গোসল দেওয়ার জন্য আসছিলাম কিন্তু তার বাড়িটা এখন আর খুঁজে পাচ্ছি না। কিন্তু এলাকার সবাই বলল যে এলাকার মধ্যে অনেক দিন ধরে কেউ মৃত্যুবরণ করেনি, আপনি যার কথা বলছেন হয়তোবা তারা কোনো মুসলমান জিন ছিল। প্রিয় ইসলামী ভাইরা, এক আজীব ঘটনা আপনাদেরকে শুনালাম, যা শুনে অবশ্যই আপনাদের ভিতর চমকে উঠছে যে এ কেমন ইতিহাস। এক ব্যক্তি একজন মানুষ যখন মৃত্যু ব্যক্তির ঘরে গেল, একে তো মৃত্যু ব্যক্তির ঘরে যাওয়া প্রায় লোকের মধ্যে ভয় ভয় কাজ করে। এরপরে যখন মৃত্যু ব্যক্তির বাড়িতে চলেই গেল, যখন সে মৃত্যু ব্যক্তির বাড়িতে গেল, ওখানে কোনো সারা শব্দ নেই, কোনো আওয়াজ নেই, মানুষ মারা গেছে এমন কোনো অনুভব হচ্ছে না, তার মধ্যে ভয় আরো বাড়তে চললো। যখন তারে ঘরের মধ্যে নিয়ে যাওয়া হলো, ঘরের মধ্যেও কেউ নেই, লাশের পাশে যখন নিয়ে যাওয়া হলো, তখন দেখা হলো যে মৃত্যু ব্যক্তির পাশে পাঁচজন ব্যক্তি বসা আছে, কিন্তু সবার পোশাক একরকমের, সবার মাথার পাগড়ি একরকমের, সবার মাথায় বাবরি চুল, কিন্তু তারাও নিশ্চুপ, কোনো কথাবার্তা বলছে না। তার মধ্যে ভয় আস্তে আস্তে বেড়েই চলছে। যদি আমরা এমন হতাম, হয়তোবা ওখানে চিৎকার করে পড়ে যেতাম, অথবা কি হতো আমরা নিজেরাও জানি না। এক ভয়ের বিষয় কিন্তু দর্শক শ্রোতা। তারপরও ওই আশিক রসুল সাহস রাখলেন, আর সাহস রেখে ওই মৃত্যু ব্যক্তিকে গোসল দিলেন। গোসল দিয়ে যখন সে ফিরে আসলেন নিজের এলাকায়, আসার পরে তিনি বললেন যে আমি শান্তির নিঃশ্বাস নিলাম, কেননা আমি জানি না আমি কোথায় গিয়েছি, এতক্ষণ কোথায় ছিলাম, অবাক লাগলো আমার কাছে, ভয় লাগলো, আমি আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল। যখন নিজের এলাকায় আসলাম তখন দেখলাম যে আমার এক শান্তির নিঃশ্বাস চলে আসছে। দর্শক শ্রোতা, আমাদের সাথে যদি এমন হয়, ভয় পাওয়ার কিছু নেই। হ্যাঁ, আমি বারবার এই কথাটি বলি, মুসলমান জিন কখনো মানুষকে ক্ষতি করে না, মুসলমান জিন মানুষকে উপকার করে, মুসলমান জিন মুসলমানকে মানুষকে উপকার করে। ভয়ের কিছু নেই। অনেকে আমরা ঘাবড়িয়ে যাই, অনেকে আমরা ভয় পেয়ে যাই, অনেকে আমরা দুঃস্বপ্ন দেখি, অনেকে আমরা এগুলো নিয়ে ভাবতে ভাবতে একসময় নিজেকে হারিয়ে ফেলি। না, এতটা দুশ্চিন্তা করার কিছু নেই। আলহামদুলিল্লাহ, মুসলমান জিন আমাদের ভাই, তারা আমাদের সহযোগিতা করে, তারা আমাদের উপকার করে, ভয় পাওয়ার কিছু নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দুষ্ট দিন থেকে বাঁচার তৌফিক দিক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সবসময় দোয়া করুন যেন আল্লাহ তাআলা আমাদেরকে দুষ্ট দিনের হাত থেকে বাঁচায়, দুষ্ট দিনের আচর থেকে যেন আমরা বাঁচতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক। ইনশাআল্লাহ আগামী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আবার উপস্থিত হব দিন জাতি অনুষ্ঠানে। সে পর্যন্ত ভালো থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা